الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইয়ামামার যুদ্ধের বিবরণ চলছিল। ইয়ামামার যুদ্ধের বিবরণে লেখা আছে যে ইয়ামামা ইয়েমেনের একটি প্রসিদ্ধ শহর, বর্তমানে এই অঞ্চলটি সৌদি আরবে অবস্থিত। ইয়ামামা অত্যন্ত সবুজ শ্যামল ও উর্বর এলাকা ছিল। অতএব ইয়ামামা সম্পর্কে লেখা আছে, ইয়ামামা সুন্দরতম শহরগুলোর মধ্যে একটি শহর, আর এতে ধন সম্পদ, গাছপালা ও খেজুর বাগান প্রচুর পরিমাণে ছিল। ইয়ামামায় বনু হানিফা বসবাস করত, যারা চরম যুদ্ধবাজ জাতি ছিল। এদের সম্পর্কে তাফসীরে কুরতুবীতে আয়াত সাতুদ আওনা ইলা কওমিন উলি বাসিন শাদীদিন তুকাতিলুনাহুম আও ইউসলিমুন, অর্থাৎ অচিরেই তোমাদেরকে একটি দুর্দান্ত যোদ্ধা জাতির প্রতি আহ্বান করা হবে, তোমরা তাদের সাথে যুদ্ধ করবে যতক্ষণ না তারা মুসলমান হয়ে যায়। এর তফসিরে লেখা রয়েছে যে হাসান বলেন, যুদ্ধবাজ জাতি বলতে পারস্য ও রোমানদের বোঝায়। ইবনে জুবায়ের বলেন, এর দ্বারা হাওয়াজেন ও সাকিফের গোত্রগুলো বোঝায়। জুহরি ও মুকাতিল বলেন, এর দ্বারা বনু হানিফাকে বোঝায় যারা ইয়ামামা নিবাসী ও মুসাইলামার সঙ্গী ছিল। রাফে বিন খাদিজ বলেন, আমরা উক্ত আয়াত পাঠ করতাম কিন্তু আমরা জানতাম না যে এই যুদ্ধবাজ জাতি কারা। এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাদেরকে বনু হানিফার সাথে যুদ্ধের জন্য আহ্বান করেন, তখন আমরা বুঝতে পারি যে এর দ্বারা এই জাতিকে বোঝায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম হিজরির সূচনায় অথবা কারো কারো মতে ষষ্ঠ হিজড়িতে বিভিন্ন দেশের রাজা বাদশার কাছে তবলিগি পত্র লিখেন, তখন ইয়ামামার বাদশা হাওজা বিন আলী এবং ইয়ামামাবাসীদের উদ্দেশ্যেও একটি পত্র লিখেন, যাতে তাকে এবং ইয়ামামাবাসীদের ইসলামের প্রতি আহ্বান জানান। নবম হিজরি সনে যখন বিভিন্ন প্রতিনিধি দল মদিনায় আসে, তখন ইয়ামামা থেকে বনু হানিফার প্রতিনিধি দলও এসেছিল। এই প্রতিনিধি দলে মুজাহ বিন মুরারাও ছিল, যাকে তার অনুরোধের প্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অনাবাদী জমি জায়গির হিসেবে দান করেছিলেন। এই প্রতিনিধি দলে রাজ্জাল বিন উনফাওয়াও ছিল, এছাড়া মুসাইলামা কাজ্জাব এবং সুমামা বিন কবির বিন হাবিবও ছিল। ইবনে হিশামের মতে তার নাম ছিল মুসাইলামা বিন সুমামা, আর তার ডাকনাম ছিল আবু সুমামা। বনু হানিফার এই প্রতিনিধি দল মদিনায় এক আনসারি মহিলা রামলা বিনতে হারেসের বাড়িতে অবস্থান করে। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করার জন্য ক্রমাগতভাবে প্রতিনিধি দল আসতে থাকে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি বাড়ি নির্ধারণ করেন যেখানে তারা অবস্থান করত। এই বাড়িটি ছিল রামলা বিনতে হারেসের, যিনি বনু নাজ্জারের একজন মহিলা ছিলেন। এটি অনেক বড় একটি বাড়ি ছিল। বনু হানিফার এই প্রতিনিধি দল যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন তারা মুসাইলামাকে নিজেদের সাথে নিয়ে যায়নি। তাকে তারা নিজেদের জিনিসপত্রের নিরাপত্তার জন্য পিছনে রেখে যায়। ইসলাম গ্রহণ করার পর মুসাইলামার ব্যাপারে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের এক সঙ্গীকে আমাদের মালপত্র ও বাহনের কাছে রেখে এসেছি, সে আমাদের জন্য আমাদের মালপত্র পাহারা দিচ্ছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইলামার জন্য সেই পরিমাণ উপহার প্রদানের নির্দেশ দেন যা অন্যদের দেওয়ার জন্য বলেছিলেন। তিনি আরো বলেন, সে মর্যাদায় তোমাদের চেয়ে তুচ্ছ নয়, কেননা সে তার সঙ্গীদের মালপত্রের নিরাপত্তা বিধান করছে। এরপর এই প্রতিনিধি দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে যায়, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইলামাকে যা দিয়েছিলেন তাও সঙ্গে করে নিয়ে যায়। বর্ণিত এই রাওয়ায়েত থেকে বোঝা যায় যে মুসাইলামা ছাড়া বনু হানিফার প্রতিনিধি দলের সকল সদস্যের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল। কিন্তু কোনো কোনো এমন রেওয়ায়েতও পাওয়া যায় যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাইলামার সাক্ষাতের উল্লেখ রয়েছে। সাধারণত এ সম্পর্কিত রেওয়ায়েত রয়েছে যে মুসাইলামা সাক্ষাৎ করেছিল। এ সম্পর্কে এটিও বলা হয় যে সম্ভবত সে যখন দ্বিতীয়বার এসেছিল তখন সাক্ষাৎ করেছিল। যা হোক, এর বিশদ বিবরণে আরো লেখা আছে যে এই প্রতিনিধি দল যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় তখন মুসাইলামাও তাদের মাঝে ছিল, যা অন্যত্র লেখা আছে। তারা মুসাইলামাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে কাপড়ে আবৃত অবস্থায় নিয়ে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে উপস্থিত ছিলেন আর তার হাতে খেজুরের একটি শাখা ছিল। মুসাইলামা তার সাথে আলোচনা করে আর কিছু দাবি দাওয়া উপস্থাপন করে। তিনি বলেন, তুমি যদি আমার কাছে আমার হাতে থাকা এই খেজুরের শাখাও চাও তাহলে তাও আমি তোমাকে দেব না। সহি বুখারিতে সংকলিত বিভিন্ন রেওয়ায়েত থেকে বোঝা যায় যে মুসাইলামা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য যায়নি, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার কাছে গিয়েছিলেন। অতএব উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বর্ণনা করেন, আমরা সংবাদ পাই যে মুসাইলামা কাজ্জাব মদিনায় এসেছে এবং হারেসের মেয়ের বাড়িতে অবস্থান নিয়েছে। হারেস বিন কুরাইজের মেয়ে তার স্ত্রী ছিল আর সে ছিল আবদুল্লাহ বিন আমেরের মাতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত সাবিত বিন কায়েস বিন শিমাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন আর তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতিব বা লেখক বলা হতো। মহানবী সাল্লাল্লাহু হাতে একটি লাঠি ছিল। তিনি মুসাইলামার পাশে দাঁড়ান এবং তার সাথে কথা বলেন। মুসাইলামা তাকে বলে, আপনি যদি চান তাহলে আমাদের এই বিষয়ের মাঝে আমাদেরকে ছেড়ে দিন, এরপর আপনি আপনার তিরোধানের পর এটিকে আমাদের জন্য নির্ধারণ করে দিন, অর্থাৎ নবুয়তের বিষয়ের সিদ্ধান্ত আপনার পর যেন আমি লাভ করি। এটি তার সবচেয়ে বড় দাবি ছিল। উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি আমার কাছে এই লাঠিটিও চাও তাহলে আমি তোমাকে তা দেব না, আর আমি তোমাকে সেই ব্যক্তি মনে করি যার সম্পর্কে আমাকে স্বপ্ন দেখানো হয়েছে, যা আমাকে দেখানো হয়েছে, আর এ হলো সাবিত বিন কায়েস, তিনি আমার পক্ষ থেকে তোমাকে উত্তর দিবেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যান। অনুরূপভাবে অন্য এক রাওয়ায়েতে উল্লেখ রয়েছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসাইলামা কাজ্জাব আসে আর বলে, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরে আমাকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করেন তাহলে আমি তার অনুসরণ করব। এর মাধ্যমে প্রথম রেওয়ায়েতটি আরও স্পষ্ট হয়। আর সে সেখানে নিজ গোত্রের অনেক মানুষের সাথে এসেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসেন আর তার সাথে হযরত কায়েস বিন সাবিত বিন শিমাস ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে খেজুর গাছের একটি লাঠি ছিল, এমনকি তিনি সাহসম এসে মুসাল্লামের সামনে দাঁড়ান যখন সে তার সঙ্গীদের মাঝে ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আমার কাছে এই লাঠিটিও চাও তাহলে আমি এটিও তোমাকে দেব না, আর তুমি কখনো নিজের বিষয়ে আল্লাহর সিদ্ধান্ত লঙ্ঘন করতে পারবে না। তুমি যদি পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে আল্লাহ তোমার মূল কর্তন করে দিবেন, আর আমি দেখছি যে তুমি সেই ব্যক্তি যার সম্পর্কে আমাকে স্বপ্নে অনেক কিছু দেখানো হয়েছে, আর ইনি হলেন সাবিত বিন কায়েস, যিনি আমার পক্ষ থেকে তোমাকে উত্তর দিবেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখানে রেখে ফিরে যান। এটিও বুখারী শরীফের রেওয়ায়েত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম যে আমার মনে হচ্ছে তুমি সেই ব্যক্তি যার সম্পর্কে আমাকে স্বপ্নে সেসব কিছু দেখানো হয়েছে যা দেখানো হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমি ঘুমন্ত ছিলাম, এমন সময় আমি আমার হাতে সোনার দুটি কঙ্কন দেখতে পাই। এখানে স্বপ্নের উল্লেখ হচ্ছে, এগুলোর অবস্থা আমাকে চিন্তায় ফেলে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাতে কঙ্কন দেখেছি, এটি আমাকে চিন্তায় ফেলে দেয়। এরপর আমাকে স্বপ্নের মাঝেই ওহি করা হয় যেন আমি এগুলোতে ফু দেই, অতএব আমি সেগুলোতে ফু দিলে সেগুলো উধাও হয়ে যায় বা উড়ে যায়। আমি এর ব্যাখ্যা হিসেবে দুজন মিথ্যাবাদী ব্যক্তিকে মনে করি যারা আমার পরে আত্মপ্রকাশ করবে। বর্ণনাকারী উবাইদুল্লাহ বলেন, এদের একজন হল সেই আনসি যাকে ফিরোজ ইয়েমেনে হত্যা করেছে, আর দ্বিতীয়জন হল মুসাইলামা কাজ্জাব। এটিও বুখারি শরীফের হাদিস। যাহোক, উপরোক্ত রেওয়ায়েতগুলো থেকে এটি প্রতীয়মান হয় যে মুসাইলামা কাজ্জাব একাধিকবার মদিনায় এসেছিল। একবার সেই সময় যখন তার দলের লোকেরা তাকে জিনিসপত্রের দেখাশোনার জন্য পেছনে রেখে গিয়েছিল আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়নি, আর দ্বিতীয়বার সে তখন মদিনায় এসেছিল যখন তার সাক্ষাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছিল, আর যাতে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্থলাভিষিক্ত হওয়ার দাবি করেছিল। এ সম্পর্কে সহিহ বুখারীর ভাষ্য গ্রন্থ ফাতুল বারি পুস্তকে লেখা আছে যে সম্ভবত মুসাইলামা দুবার মদিনায় এসে থাকবে। প্রথমবার সেই সময় যখন বনু হানিফার নেতা তার পরিবর্তে অন্য কেউ ছিল, অর্থাৎ তখন সে নিজ গোত্রের নেতা ছিল না, বরং অন্য কেউ ছিল আর সে তার অধীনস্থ ছিল, এজন্যই তাকে জিনিসপত্রের দেখাশোনার জন্য পেছনে রাখা হয়েছিল। আর দ্বিতীয়বার সে তখন আসে যখন লোকেরা তার অধীনস্থ ছিল, আর তখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আলোচনা হয়েছিল। অথবা এটিও হতে পারে যে ঘটনা একটি ছিল আর সে স্বেচ্ছায় তার আত্মসম্ভ্রম বোধ এবং এ বিষয়ে দাম্ভিকতা প্রদর্শন করে মহানবী সাল্লামের বৈঠকে উপস্থিত হওয়ার পরিবর্তে জিনিসপত্রের কাছে থেকে যায়। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি মানুষের মনস্তুষ্টির স্বভাবের কারণে তার সাথে সম্মানপূর্ণ আচরণ করেন। এছাড়া হাদিসে এটিও উল্লেখ রয়েছে যে সে এক বড় দলের সাথে এসেছিল। বলা হয়ে থাকে যে সে 17 জন লোকের সাথে এসেছিল। এ বিষয়টিও মুসাইলামার একাধিকবার মদিনায় আসার প্রমাণ বহন করে। যাই হোক, এই দলটি ইয়ামামায় ফিরে যাওয়ার পর আল্লাহর শত্রু মুসাইলামা মুরতাদ হয়ে যায় এবং নবী হওয়ার দাবি করে বসে আর বলে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাকেও নবুয়তের অংশীদার বানানো হয়েছে। তোমরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে আমার কথা উল্লেখ করেছিলে, তখন কি তিনি একথা বলেননি যে সম্মান ও মর্যাদার দিক থেকে সে তোমাদের চেয়ে তুচ্ছ নয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা কেবল এজন্য বলেছিলেন কেননা তিনি জানতেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আর আমাকেও তাঁর বিষয়ে অংশীদার করা হয়েছে। এরপর মুসাইলামা মন গড়া বাণী রচনা করতে থাকে এবং মানুষের জন্য পবিত্র কোরআনের নকল করে বাণী রচনা করতে আরম্ভ করে আর তাদের জন্য নামাজ মাফ করে দেয়। সে নিজস্ব শরীয়ত চালু করে আর নামাজ মাফ করে দেয়। একটি রেওয়ায়ত অনুসারে সে দুই বেলার নামাজ তথা এশা ও ফজরের নামাজ মাফ করে দিয়েছিল এবং মানুষের জন্য মদ্যপান ও ব্যভিচারকে বৈধ ঘোষণা করেছিল। একই সাথে সে এ সাক্ষ্যও দিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ফলে বনু হানিফা এসব বিষয়ে তার সাথে একমত পোষণ করে। মুসাইলামার শক্তি বৃদ্ধির আরেকটি কারণ ছিল রাজ্জাল বিন উনফাওয়ার তার সাথে যোগ দেয়া। অত্যন্ত চতুরতার সাথে প্রথমত সে শরীয়তের মধ্যে সুযোগ সুবিধা সৃষ্টি করে দিয়ে বলে যে শরীয়তে এই এই সুযোগ সুবিধা রয়েছে আর আল্লাহ তাআলা আমার প্রতিও ওহি অবতীর্ণ করেছেন। আর একই সাথে সে একথাও স্বীকার করত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। যেন যারা মুসলমান হয়ে গিয়েছিল তাদের মাঝে এমন কোনো ধারণা সৃষ্টি না হয় যে সে আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। অত্যন্ত কপটতার সাথে সে এসব কাজ করেছে। যা হোক, তিনি লিখেন, মুসাইলামার শক্তি বৃদ্ধির আরেকটি কারণ ছিল রাজ্জাল বিন উনফাওয়ার তার সাথে যুক্ত হওয়া। এই লোক ইয়ামামারই অধিবাসী ছিল এবং বনু হানিফার প্রতিনিধি দলের সাথেও এসেছিল। সে হিজরত করে মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছিল। এখানে সে পবিত্র কোরআন পাঠ করে এবং ধর্মীয় জ্ঞান অর্জন করে। মুসাইলামা যখন মুরতাদ হয়ে যায় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামামা বাসীদের কাছে শিক্ষক রূপে প্রেরণ করেন এবং মানুষকে মুসাইলামার আনুগত্য করা থেকে বিরত রাখতে পাঠান। কিন্তু সে মুসাইলামার চাইতে বড় ফিতনার কারণ হয়। সে যখন দেখে যে মানুষ মুসাইলামার আনুগত্য গ্রহণ করে চলেছে, তখন সে ওইসব মানুষের দৃষ্টিতে নিজেকে সম্মানিত করার উদ্দেশ্যে তাদের সাথে যুক্ত হয়ে যায়। তাকে পাঠানো হয়েছিল সেখানকার লোকদের সংশোধনের জন্য এবং নৈরাজ্য দূরীকরণের জন্য, কিন্তু সে মুসাইলামার সাথে যোগ দেয়। উপরন্তু সে মুসাইলামার মিথ্যা নবুয়তের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটি মিথ্যা বক্তব্য আরোপ করে যে মুসাইলামাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবুয়তের অংশীদার করা হয়েছে। একথাও সে প্রচার করে বা ছড়িয়ে দেয়। যেহেতু সে পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করেছিল, তাই লোকেরা তার কথায় বিশ্বাস করে। ইয়ামামাবাসীরা যখন দেখে যে এমন এক ব্যক্তি মুসাইলামার নবুয়তের সাক্ষ্য দিচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের একজন এবং সে মানুষকে কোরআন শরীফের শিক্ষা দেয়, তখন তাদের জন্য মুসাইলামার নবুয়ত অস্বীকার করার আর কোনো অবকাশ থাকে না। ফলে মানুষ দলে দলে মুসাইলামার কাছে এসে তার হাতে বয়াত করতে আরম্ভ করে। মুসাইলামা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে একটি পত্রও লিখেছিল যার মূল বিষয় ছিল এরূপ যে আল্লাহ রসুল মুসাইলামার পক্ষ থেকে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পর সমাচার, অর্ধেক জমি আমাদের এবং অর্ধেক কুরাইশদের, কিন্তু কুরাইশরা ন্যায় বিচার করে না। এর উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পত্র লিখেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুসাইলামা কাযযাবের প্রতি পর সমাচার, নিশ্চয়ই সব জমি আল্লাহরই, তিনি স্বীয় বান্দাদের মধ্যে থেকে যাকে চাইবেন এর উত্তরাধিকারী বানাবেন এবং শুভ পরিণাম মুত্তাকিদের জন্য নির্ধারিত, তার প্রতি শান্তি বর্ষিত হোক যে হেদায়েতের অনুসরণ করে। একটি রেওয়ায়েতে উল্লেখ রয়েছে যে হযরত হাবিব বিন যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র নিয়ে মুসাইলামার কাছে গিয়েছিলেন। তিনি যখন উক্ত পত্র মুসাইলামার কাছে দেন, তখন সে বলে, তুমি কি এ বিষয়ে সাক্ষ্য দাও যে মুহাম্মদ আল্লাহর রসুল? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ। এরপর সে বলে, তুমি কি এ সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রসুল? তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বধির, আমি শুনতে পাই না। অর্থাৎ তিনি কথা ঘুরিয়ে দেন। মুসাইলামা বারবার এই প্রশ্নেরই পুনরাবৃত্তি করতে থাকে আর তিনিও একই উত্তর দিতে থাকেন। আর প্রতিবারই হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু যখন তার প্রত্যাশা অনুযায়ী উত্তর না দিতেন, সে চাচ্ছিল তিনি যেন তাকেও নবী বলে স্বীকার করে নেন। যখন তার প্রত্যাশা অনুযায়ী উত্তর না পেত, তখন সে তার কোনো একটি অঙ্গ কেটে ফেলত। নির্যাতন করার উদ্দেশ্যে কোনো না কোনো অঙ্গ কেটে ফেলত যে এখন ইতিবাচক উত্তর দাও। কিন্তু হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু ধৈর্য ও অবিচলতায় পাহাড়ের ন্যায় অনড় থাকেন। এভাবে সে তাকে টুকরো টুকরো করে ফেলে আর তার সামনেই হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের অমীয় সুধা পান করেন। মুসাইলামা ইয়ামামাতে বিদ্রোহের আগুন প্রজ্বলিত করে। এখন এটি শুধু নবুয়তের দাবিই নয়, বরং নিপীড়ন ও নির্যাতনও বটে। যেভাবে সে তাকে নবী মানতে অস্বীকারীদের সাথে আচরণ করেছে, মুসাইলামা ইয়ামামাতে বিদ্রোহের আগুন প্রজ্বলিত করে এবং ইয়ামামা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভর্নর হযরত সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু আনহুকে বের করে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মুরতাদদের উদ্দেশ্যে বিভিন্ন সেনাদল প্রেরণ করেন, তখন ইকরামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসাইলামার উদ্দেশ্যে তিনি একটি সেনাদল প্রেরণ করেন এবং তাকে সাহায্য করার জন্য তার পেছনে হযরত সুরাবিল বিন হাসানা রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহুকে এই নির্দেশনা প্রদান করেন যে সুরাবিল পৌঁছার পূর্বে মুসাইলামার সাথে যুদ্ধ বাঁধিয়ে দিও না। কিন্তু হযরত ইকরামা তরা পরাণতার পরিচয় দেন এবং হযরত সুরাবিল পৌঁছার পূর্বেই ইয়ামামা বাসীদের উপর আক্রমণ করে বসেন যেন বিজয় মুকুট তার মাথায় শোভা পায়। কিন্তু তিনি বিপদে পরিবেষ্টিত হন এবং পরাজয়ের সম্মুখীন হতে হয় তাকে। মুসাইলামার বাহিনী অনেক বড় ছিল। হযরত সুরাবিল যখন উক্ত ঘটনা জানতে পারেন, তখন তিনি পথিমধ্যেই থেমে যান। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উক্ত ঘটনা সম্পর্কে বিস্তারিত লিখে পাঠান। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তরে তাকে লিখেন, আমি তোমার চেহারাও দেখব না আর তুমিও আমাকে দেখবে না। আমি যে নির্দেশনা দিয়েছিলাম তুমি তা অমান্য করেছ, তুমি এখানে ফিরে এসো না, কেননা এতে মানুষের মাঝে কাপুরুষতা বা ভীরুতা সৃষ্টি হতে পারে। তুমি হুজাইফা এবং আরফাজার কাছে চলে যাও এবং তাদের সাথে সম্মিলিতভাবে ওমান ও মাহরাবাসীদের সাথে যুদ্ধ করো। মাহরা আরবের দক্ষিণে ভারত মহাসাগরের পূর্ব উপকূলে অবস্থিত একটি অঞ্চলের নাম। তিনি আরো বলেন, এরপর তুমি তোমার বাহিনী নিয়ে ইয়েমেন ও হাজার মতে চলে যেও, সেখানে গিয়ে ইসলামী সেনাবাহিনীর সাথে যোগ দিবে। হাজার মত ইয়েমেনের পূর্বে অবস্থিত একটি রাজ্য যার দক্ষিণ সীমান্ত সমুদ্র দ্বারা বেষ্টিত। অপর এক রওয়ায়েতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পত্রে যে বাক্যাবলী পাওয়া যায় তা হল, নেতৃত্ব দিতে জানো না, আবার শিষ্যত্ব গ্রহণে অনিচ্ছুক, এতটুকু তুমি ভালোভাবে জানো না। যুদ্ধের যেসব কৌশল ও পন্থা থাকে সেক্ষেত্রে যতটুকু সুদক্ষ হওয়া উচিত ততটুকু তুমি নও, আর শিখতেও তোমার অনীহা রয়েছে। তুমি যেদিন আমার সাথে সাক্ষাৎ করবে সেদিন দেখবে আমি তোমার সাথে কি ব্যবহার করি। তুমি সোরাবিলের আগমন পর্যন্ত কেন অপেক্ষা করে তার সহযোগিতা ও পারস্পরিক সাহায্যের মাধ্যমে যুদ্ধ করনি? এখন হুজাইফার কাছে যাও এবং তাকে সাহায্য করো। তুমি যুব খলিফার নির্দেশ অমান্য করেছ এবং নিজেকে অনেক বড় ওস্তাদ মনে করো আর শিখতে চাও না। এখন তোমার জন্য আমার নির্দেশনা এটি, তুমি আমার কাছে ফিরে আসবে না। তোমার সাথে সাক্ষাৎ হলে ভেবে দেখব তোমার সাথে কি আচরণ করা যায়। কিন্তু যা হোক, এখন তোমার জন্য নির্দেশ হলো তুমি হুজাইফার কাছে গিয়ে তাকে সাহায্য করো, তার সাথে যুক্ত হয়ে তাকে যে অভিযান সম্পন্ন করার জন্য প্রেরণ করা হয়েছে সেক্ষেত্রে তাকে সহযোগিতা করো। তার যদি তোমাদের সাহায্যের প্রয়োজন না পড়ে তাহলে তুমি ইয়েমেন এবং হাজার মতে চলে যেও এবং সেখানে মুহাজির বিন উমাইয়াকে সাহায্য করো। হযরত আবু বকর আনু মুহাজির বিন উমাইয়াকে কিন্দা গোত্রের মোকাবেলা করার জন্য হাজার মত পাঠিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত সোরাবিলকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার নির্দেশ প্রদান করেন। এরপর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামামায় পাঠানোর পূর্বে হযরত সোরাবিলকে লিখে পাঠান যে, খালিদ যখন তোমার কাছে আসবেন এবং ইয়ামামায় তোমার কাজ সম্পন্ন হয়ে যাবে তখন তুমি কুজা অভিমুখে যাত্রা করবে এবং হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর সাথে যুক্ত হয়ে কুজার সেসব বিদ্রোহীকে শায়েস্তা করবে যারা ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানাবে এবং ইসলামের বিরোধিতায় বদ্ধপরিকর থাকবে। শুধু অস্বীকারী নয় বরং বিরোধিতাও এর অন্তর্ভুক্ত রয়েছে। হযরত সোরাবিল রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশনার বিপরীতে হযরত ইকরামার মতো তরায় পরায়ণতার পরিচয় দিয়ে তার কাছে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর আগমনের পূর্বেই মুসাইলামার সাথে যুদ্ধ আরম্ভ করে দেন আর তিনিও পরাজয়ের সম্মুখীন হন। এতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার প্রতি অসন্তুষ্টির বহিঃপ্রকাশ ঘটান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদ রাদিয়াল্লাহু আনহুর সাহায্যের জন্য হযরত সালিদের নেতৃত্বে বর্ধিত সাহায্যকারী বাহিনীও প্রেরণ করেন যেন তারা সেনাবাহিনীর পশ্চাৎভাগকে সুরক্ষিত রাখতে পারেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে মুসাইলামার দিকে প্রেরণ করেন এবং তার সাথে মিলিত হয়ে যুদ্ধ করার জন্য মুহাজির ও আনসারদের একটি বাহিনী প্রেরণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত সাবিত বিন কায়েসকে আনসারদের আমির এবং হযরত আবু হুজাইফা ও যায়েদ বিন খাত্তাবকে মুহাজিরদের আমির নিযুক্ত করেন। অনুরূপভাবে যত গোত্র ছিল প্রত্যেক গোত্রের জন্য এক একজনকে তত্ত্বাবধায়ক বা নিগরান নিযুক্ত করেন। হযরত খালিদ বুতাহ নামক স্থানে এই বাহিনীর আগমনের অপেক্ষা করছিলেন। বুতাহ হল বনি জেইম গোত্রের একটি জায়গা। যা হোক, এরা সবাই যখন হযরত খালিদের কাছে পৌঁছে যায় তখন তিনি ইয়ামামার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করেন। বনু হানিফার লোক সংখ্যা সেদিন অনেক বেশি ছিল, তাদের বাহিনী ছিল 40,000 যোদ্ধা সম্বলিত। ইয়ামামার এই দল যারা মুসাইলামার সাথে ছিল তাদের সংখ্যা ছিল 40,000। অপর একটি রেওয়ায়ত অনুযায়ী তাদের সংখ্যা 100,000 বা তারও অধিক ছিল। এর বিপরীতে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 10,000-এর কিছু বেশি। যাহোক, সেখানে যখন বড়সড় যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বেই মুসলমানরা বনু হানিফার এক নেতাকে গ্রেফতার করে ফেলে। যেমন এক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, মুজাহ বিন মুরারা যে বনু হানিফা গোত্রের অন্যতম নেতা ছিল, সে যখন একটি দলের সাথে বাইরে বের হয় তখন মুসলমানরা তার সঙ্গী সাথী সহ তাকে আটক করে ফেলে। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদের হত্যা করেন এবং মুজাহকে জীবিত রাখেন, কেননা বনু হানিফা গোত্রে তার অনেক সম্মান ছিল। এই ঘটনার বিশদ বিবরণ হলো, হযরত খালেদ যখন আরিজ নামক স্থানে পৌঁছেন তখন 200 অশ্বারোহী অগ্রে প্রেরণ করেন এবং বলেন, যাদেরকেই পাবে বন্দি করবে। সেই অশ্বারোহীদের দল যাত্রা করে, এমনকি তারা মুজাহ বিন মুরারা হানাফিকে তার 23 জন সমগোত্রীয় লোকের সাথে আটক করে ফেলে, যারা বনু নুমায়ের গোত্রের এক ব্যক্তির সন্ধানে বেরিয়েছিল। তারা বাইরে বেরিয়েছিল এবং হযরত খালেদের আগমনের কথা তারা জানত না। মুসলমানরা তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কারা? উত্তরে তারা বলে, আমরা বনু হানিফা গোত্রের সদস্য। মুসলমানরা মনে করে তারা হযরত খালেদের উদ্দেশ্যে প্রেরিত মুসলমানদের গুপ্তচর। সকালে যখন লোকেরা মুখোমুখি হয় তখন মুসলমানরা তাদের ধরে এনে হযরত খালেদের নিকট উপস্থিত করে। হযরত খালেদ নিজেও তাদেরকে দেখে মনে করেন, এরা হয়তো মুসাইলামার গুপ্তচর। তিনি রাদিয়াল্লাহু আনহু তাদের জিজ্ঞেস করেন, হে বনু হানিফাবাসী, তোমাদের নেতা অর্থাৎ মুসাইলামার বিষয়ে তোমাদের কি অভিমত? তারা সাক্ষ্য দেয় যে সে আল্লাহর রাসূল। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু মুজাহকে জিজ্ঞেস করেন, তোমার কি অভিমত? সে বলে, খোদার কসম, আমি কেবলমাত্র বনু নুমায়ের গোত্রের এক সদস্যের সন্ধানে বেরিয়েছিলাম, যে কিনা আমাদের গোত্রে হত্যাকাণ্ড ঘটিয়েছে, আর আমি মুসাইলামার নৈকট্যভাজন কেউ নই। যা হোক, সেই মুহূর্তে সে প্রাণ ভয় হোক আর যে কারণেই হোক না কেন, নিজের কথা থেকে সরে যায় আর বলে, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেছিলাম এবং এখনও আমি মুসলমানই আছি। তার গোত্রের অন্যদেরও নিয়ে আসা হয় এবং হযরত খালেদ তাদের সবার মৃত্যুদণ্ড কার্যকর করেন। অবশেষে যখন সারিয়া বিন মুসাইলামা বিন আমেরের পালা আসে, সে বলে, হে খালেদ, তুমি যদি ইয়ামামাবাসীদের কোনো ভালো বা মন্দ চাও তাহলে মুজাহকে জীবিত রাখো, সে যুদ্ধ ও শান্তি উভয় ক্ষেত্রে তোমার সাহায্যকারী হবে। এবং সে একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, এই জন্য তিনি রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করাননি। সারিয়ার এ কথা তার পছন্দ হয়, তাই তিনি তাকেও জীবিত রাখেন এবং তাদের দুজনকে লোহার শিকল দিয়ে বাঁধার আদেশ দেন। তিনি মুজার লোহার শিকলে শিকলাবদ্ধ অবস্থাতেই তাকে ডেকে কথা বলতেন। মুজাহ মনে করত হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করবেন। তাদের কথোপকথনের মাঝে মুজাহ বলে বসে, হে ইবনে মুগিরা, এটি খালেদ বিন ওয়ালিদের ডাকনাম ছিল, আমি মুসলমান, আল্লাহর কসম, আমি কোনো কুফুরি করিনি। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়েছিলাম এবং তার কাছ থেকে ইসলাম গ্রহণ করে এসেছিলাম, আর এখনও আমি যুদ্ধের উদ্দেশ্যে বের হয়নি। এরপর সে নুমাইরিকে সন্ধান করার কথা পুনরাবৃত্তি করে। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হত্যা করা আর মুক্ত করে দেওয়ার মাঝে কিছুটা ব্যবধান আছে, অর্থাৎ বন্দি করে রাখা, যতদিন না আল্লাহ আমাদের যুদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত প্রদান করেন, আর তিনি তা অচিরেই করবেন। তিনি রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর অধীনে তাকে হস্তান্তর করেন, যাকে তিনি রাদিয়াল্লাহু আনহু মালিক বিন নুয়াইরাকে হত্যার পর বিয়ে করেছিলেন। তিনি রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে আদেশ দেন যেন বন্দী অবস্থায় তার প্রতি ভালোভাবে খেয়াল রাখা হয়। মুজাহ মনে করে খালেদ তার কাছ থেকে শত্রুদের অবস্থান জানার জন্য বন্দি করে রেখেছে। সে বলে, আপনি জানেন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট উপস্থিত হয়েছিলাম এবং তার হাতে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলাম। সে বারংবার এই কথারই পুনরাবৃত্তি করছিল। এরপর আমি নিজ জাতিতে ফিরে যাই এবং আজও আমার অবস্থা তাই যা গতকাল ছিল। কিন্তু পরবর্তীতে যেসব ঘটনা সংঘটিত হয় সেগুলো থেকে বোঝা যায় এগুলো তার মিথ্যাচার ছিল। মুজাহ দলের বিষয়টি নিষ্পত্তি করে হযরত খালেদ ইয়ামামা অভিমুখে অগ্রসর হন। তার আগমনের সংবাদ পেয়ে মুসাইলামা নিজ গোত্র বনু হানিফাকে নিয়ে মোকাবেলার জন্য বের হয় এবং আকরাবায় গিয়ে শিবির স্থাপন করে। এই স্থানটিও ইয়ামামার সীমান্তে ইয়ামামার ক্ষেত খামার ও সবুজ শ্যামল এলাকার সামনে অবস্থিত ছিল। খালেদ রাদিয়াল্লাহু আনহু নিশ্চিদ্র পরিকল্পনার উদ্যোগ নেন। তিনি শত্রুকে কখনো দুর্বল মনে করতেন না, যুদ্ধক্ষেত্রে সর্বদা পূর্ণ প্রস্তুতি ও পরিপূর্ণ সতর্কতার সাথে থাকতেন, যেন পাছে শত্রু অকস্মাৎ আক্রমণ না করে বসে বা কোনো ষড়যন্ত্র না করতে পারে। তার সম্পর্কে এই বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে যে তিনি নিজে ঘুমাতেন না, কিন্তু অন্যদের ঘুমানোর সুযোগ দিতেন, নিজে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে রাত পার করতেন, শত্রুপক্ষের কোনো বিষয়ই তার কাছে গোপন থাকত না। সৈন্যদল সুবিন্যস্ত করার সময় ঘনিয়ে এসেছিল। এই যুদ্ধে পতাকা বাহক ছিলেন হযরত আব্দুল্লাহ বিন হাফস বিন গানেম, এরপর তা হযরত আবু হুযায়ফার মুক্তকৃত ক্রীতদাস হযরত সালেমের হাতে অর্পিত হয়। হযরত খালেদ এই যুদ্ধে হযরত সুরাবিল বিন হাসানাকে অগ্রে প্রেরণ করেন আর মুসলিম সৈন্যদলকে পাঁচ ভাগে বিভক্ত করেন। সম্মুখ ভাগে হযরত খালেদ মখজুমি, ডান দিকে হযরত আবু হুযায়ফা, বাম দিকে হযরত সুজা, মধ্যভাগে হযরত যায়েদ বিন খাত্তাব এবং অশ্বারোহী বাহিনীর নেতৃত্বে হযরত ওসামা বিন যায়েদকে নিযুক্ত করেন আর উটগুলোকে তিনি বাহিনীর পেছনে রাখেন যেগুলোর ওপর তাঁবু চাপানো ছিল এবং মহিলারা তাতে আরোহিত ছিলেন। এই বিন্যাস ছিল যুদ্ধের পূর্বের সর্বশেষ বিন্যাস। অন্যদিকে মুসাল্লামা কাজ্জাবের বাহিনীও প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল এবং মুসাল্লামার পুত্র সারাবিল নিজ গোত্রের উদ্দেশ্যে বলে, হে বনু হানিফা, আজ আত্মাভিমান প্রদর্শনের দিন। আজ যদি তোমরা পরাজিত হও তাহলে তোমাদের নারীদের দাসী বানানো হবে এবং বিয়ে ছাড়াই তাদেরকে ব্যবহার করা হবে। তাই আজ তোমরা নিজেদের সম্মান সম্ভ্রমের সুরক্ষায় পূর্ণ বীরত্ব প্রদর্শন করো এবং নিজেদের নারীদের সুরক্ষা বিধান করো। যাহোক, এরপর প্রচণ্ড যুদ্ধ হয়। এই যুদ্ধ এত কঠিন ছিল যে মুসলমানদের এর পূর্বে কখনো এরূপ যুদ্ধের সম্মুখীন হতে হয়নি। মুসলমানরা পিছু হটতে বাধ্য হয়। এখানেও পিছু হটতে হয়েছিল এবং বনু হানিফার লোকেরা মুজাহকে মুক্ত করার জন্য অগ্রসর হয় এবং হযরত খালেদের তাঁবুতে আক্রমণ করার সংকল্প করে। হযরত খালেদ ততক্ষণে তাঁবু হতে বেরিয়ে গিয়েছিলেন, তাই তারা মুজাহ পর্যন্ত পৌঁছে যায় যে কিনা হযরত খালেদের স্ত্রীর তত্ত্বাবধানে ছিল। মুরতাদরা তার স্ত্রীকে হত্যা করতে চায় কিন্তু মুজাহ তাদের বাধা দেয় এবং বলে, একে আমি নিরাপত্তা দিচ্ছি। তাই তারা তাকে ছেড়ে দেয়। মুজাহ বলে, তোমরা পুরুষদের উপর আক্রমণ করো। একদিকে সেই দাবি করত যে আমি মুসলমান, অপরদিকে বিরুদ্ধবাদীদের বলছে তোমরা পুরুষদের উপর আক্রমণ করো। এরপর তারা তাঁবু কেটে ফেলে। মুসলিম বাহিনী পিছু হটলেও হযরত খালেদ বিন ওয়ালিদের দৃঢ় সংকল্প, অবিচলতা, সাহস ও দৃঢ়চিত্ততায় বিন্দুমাত্র ভাটা পড়েনি এবং এক মুহূর্তের জন্য তিনি মনে করেন নিজে তিনি পরাজিত হবেন। হযরত খালেদ উচ্চস্বরে নিজ বাহিনীকে ডেকে বলেন, হে মুসলমানরা, পৃথক পৃথক হয়ে যাও, অর্থাৎ প্রত্যেক গোত্র যেন আলাদা আলাদাভাবে জোটবদ্ধ হয়ে যুদ্ধ করে এবং এই অবস্থাতেই শত্রুর সাথে লড়াই করো, যেন আমরা দেখতে পাই যে কোন গোত্র যুদ্ধে সবচেয়ে বেশি বীরত্ব প্রদর্শন করেছে। এই ঘোষণার অর্থ ছিল প্রত্যেক মুসলমান যেন স্বশ গোত্রের পতাকাতলে যুদ্ধ করেন। এর মাধ্যমে তিনি সকল গোত্রের মাঝে যেন এক নতুন প্রাণ সঞ্চার করেন এবং তাদের মাঝে নিজেদের স্বাতন্ত্র ও বীরত্ব প্রমাণ করার জন্য এক প্রতিযোগিতার স্পৃহা সৃষ্টি করেন। মুসলমানরাও একে অপরকে অনুপ্রাণিত করেন। এর বিস্তারিত বিবরণ সম্পর্কে জানা যায় যে হযরত সাবেদ বিন কায়েস বলেন, হে মুসলমানরা, কতই না মন্দ সেই বিষয় যাতে তোমরা অভ্যস্ত হয়ে পড়েছ। অর্থাৎ যদি আরাম প্রিয়তায় অভ্যস্ত হয়ে গিয়ে থাকো তবে তা খুবই মন্দ কথা। সাহাবিরা একে অপরকে যুদ্ধের জন্য অনুপ্রাণিত করতে থাকেন এবং বলতে থাকেন, হে সূরা বাকারার অধিবাসীরা, আজ মায়াজাল কেটে গেছে। হযরত সাবেদ বিন কায়েস হাঁটু সমান মাটিতে গর্ত করে নিজেকে তাতে প্রথিত করেন। তিনি আনসারদের পতাকা বহন করছিলেন। এছাড়া তিনি হনুত মেখে নিয়েছিলেন। আরবে এই রীতি ছিল যে যারা নিজেদের বীরত্ব প্রদর্শন করতে চাইত তারা এমনটি করত। তারা একথা প্রকাশ করতে চাইত যে মৃত্যুর পর মানুষের আমার সাথে যা করার ছিল তা আমি নিজেই নিজের সাথে করে নিয়েছি, নিজেকে অর্ধেক মাটিতে পুঁতে নিয়েছি, অর্থাৎ আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আর হনুদ ছিল কয়েকটি সুগন্ধিযুক্ত জিনিসের এক মিশ্রণ বা লোবান যা লাশকে গোসল করানোর পর তার শরীরে লাগানো হয়, অথবা সেসব ঔষধ যা সব দেহে লাগালে দীর্ঘ সময় তা পচন থেকে সুরক্ষিত থাকে। যা হোক, রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে তিনি কাফন বেঁধে নেন আর শত্রুদের মোকাবিলায় অবিচল থাকেন। অবশেষে তিনি শাহাদাতের পেয়ালা পান করেন। এর বিবরণ আরও বাকি আছে যা ইনশাল্লাহ আগামীতে উপস্থাপন করা হবে। এখন আমি কয়েকজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করতে চাই। সর্বপ্রথম এক শহীদের স্মৃতিচারণ করা হবে যাকে সম্প্রতি শহীদ করা হয়েছে। তিনি হচ্ছেন উকারার এল প্লট জামাতের প্রেসিডেন্ট মাস্টার মুনাওয়ার আহমদ সাহেবের পুত্র জনাব আব্দুল সালাম সাহেব। তাকে 17 মে তারিখে শহীদ করা হয়েছে। তার বয়স ছিল মাত্র 35 বছর। আহমদি বিরোধী এক ব্যক্তি ছুরিকাঘাতে তাকে শহীদ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনার বিস্তারিত বিবরণ অনুসারে আব্দুল সালাম সাহেব নিজের দুই শিশু সন্তান স্নেহের কমরুসালাম, যার বয়স 6 বছর, এবং স্নেহের বদরুসালাম, যার বয়স সাড়ে চার সাল তাদেরকে সাথে নিয়ে কোনো কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন, বরং তাকে ডাকা হয়েছিল যে তোমাদের বাড়ির পানির সংযোগ ঠিক করিয়ে নাও। আর মনে হচ্ছে এটিও তাদের কোনো ষড়যন্ত্র ছিল। পূর্ব পরিকল্পিত ভাবে তাকে বাড়ি থেকে বাইরে ডেকে আনা হয় এবং শত্রু পেছন থেকে তার উপর আক্রমণ করে। যাই হোক, তিনি যখন বাড়ি থেকে বের হন তখন হাফেজ আলী রেজা ওরফে মুলাজেম হোসেন নামের এক আহমদি বিরোধী তার পিছু নেয় এবং তার উপর চাকু দিয়ে বা ছুরিকাঘাত করে। তখন ছিল সন্ধ্যাবেলা। আক্রমণের ফলে আব্দুল সালাম সাহেব আঘাতের তীব্রতা সহ্য করতে না পেরে নিজের নিষ্পাপ দুই শিশু সন্তানের সামনে ঘটনাস্থলেই শহীদ হন। আক্রমণকারী প্রথমে পেছন থেকে তার উপর আক্রমণ করে, তার বৃক্ক কেটে ফেলে, এরপর তার পেটে নাড়িভুঁড়িতে আঘাত করে, এরপর তার হৃৎপিণ্ডে আঘাত করে। যা হোক, তিনি ঘটনাস্থলে সন্তানদের সামনেই শহীদ হয়ে যান আর সেই অপরাধী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এই হত্যাকারীরা যারা জান্নাতের লোভে বা জান্নাতের সন্ধানে আহমদীদের শহীদ করে, এই ব্যক্তি উকাড়া জেলার এলপ্লটে অবস্থিত স্থানীয় মাদ্রাসা জামিয়া আমিনিয়া ফরিদিয়ার একজন শিক্ষার্থী ছিল আর ঘটনার দুদিন পূর্বেই মাদ্রাসা থেকে হিফজ কোর্স সম্পন্ন করে বের হয়েছিল। মাদ্রাসার সমাবর্তন অনুষ্ঠানে মাদ্রাসার ব্যবস্থাপক মৌলভি তার বক্তৃতায় সদ্য পাশ করা ছাত্রদের বলেছিল, আহমদীয় জামাতের বিরুদ্ধে তোমাদের ব্যবস্থা নেওয়া উচিত, আর খুব উত্তেজিত করে বা প্ররোচিত করে এবং সবচেয়ে ভয়াবহ পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানায়। যা হোক, এরা যেভাবে মানুষকে জান্নাতে নিয়ে যেতে চায় সেই পন্থা অনুসরণে তারা নিজেরাও জাহান্নামের পথ খুঁজছে আর মানুষকেও জাহান্নামের পথে পরিচালিত করছে। শহীদ মরহুমের পরিবারে আহমদীয়তের সূচনা হয় তার পিতামহ হজরত মসীহ মওউদ আলাইহিস সালামের সাহাবি হজরত নবী বখশ সাহেবের মাধ্যমে, যিনি হুশিয়ারপুর জেলার অন্তর্গত ফামিয়া নিবাসী ছিলেন। শহীদের দাদা মোকাররম মোহাম্মদ সিদ্দিক সাহেব জন্মগত আহমদী ছিলেন। পাকিস্তান গঠিত হওয়ার পর তারা উকাড়ায় স্থানান্তরিত হন। শহীদ মরহুম মাধ্যমিক তথা মেট্রিক পর্যন্ত পড়াশোনা করেছেন, এরপর থেকে কৃষিকাজ করছিলেন। তিনি ওয়াকফেনাওয়ার আশিসময় স্কিমের অন্তর্ভুক্ত ছিলেন। তার মায়ের বর্ণনা রয়েছে যে তিনি যখন তাকে বলতেন, তুমিও ওয়াকফে নও, তোমার দুই ভাই মুরব্বী হয়ে গেছে অথচ তুমি হতে পারলে না, তখন তিনি উত্তরে বলতেন, আমি তাদের সেবা করছি, আল্লাহ তাআলা আমার এই সেবাকে কিছুটা হলেও গ্রহণ করবেন, আর আমি যে কাজ করছি পুরো পরিবারের জন্য বা বাড়ির সদস্যদের জন্য, কেননা তিনি কৃষিকাজ করে এবং নিজের অন্যান্য কাজের মাধ্যমে পুরো পরিবারের ব্যয়ভার বহন করেছেন। আর্থিকভাবে তিনি সবাইকে নিশ্চিন্ত রেখেছিলেন। ঘটনার সময়ও তিনি খোদামুল আহমদের কায়েদ হিসেবে সেবা করার সুযোগ পাচ্ছিলেন আর আল্লাহ তালার কৃপায় ওসিয়ত ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত ছিলেন তথা ওসিয়তকারী ছিলেন। খুবই মিশুক এবং সবার প্রতি আন্তরিক ছিলেন। যার সাথেই সাক্ষাৎ হতো তাকেই আপন করে নিতেন। তার অপরিচিত আহমদিরাও এ কথাই বলছিল যে তার সাথে ভয়াবহ অন্যায় করা হয়েছে, কিন্তু উগ্রবাদী মোল্লার সামনে এ কথা বলার সাহস তাদের নেই। পাকিস্তানে ভদ্রতার বাকরোধ করে দেয়া হয়েছে। যা হোক, মরহুম সম্পর্কে তার ভাই ও আত্মীয় স্বজনদের বিবৃতি হল, খেলাফতের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার সম্পর্ক ছিল, বৈষম্যহীনভাবে অভাবী আহমদি এবং অ-আহমদিদের নীরবে নিভৃতে সাহায্য করতেন, আতিথেয়তা ছিল তার লক্ষণীয় বৈশিষ্ট্য, বিশেষভাবে কেন্দ্রীয় অতিথিদের সেবায় তিনি সদা অগ্রগামী থাকতেন। তার আত্মীয় স্বজন সবাই লিখেছেন যে তিনি এক নির্ভীক এবং সাহসী যুবক হিসেবে পরিচিত ছিলেন। অতীতেও বিরোধীদের পক্ষ থেকে শহীদ মরহুমকে দুই ঈদেই সহিংসতার লক্ষ্যে পরিণত করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে সে সময় রক্ষা করেছেন। তবে এবারের ঘটনা ছিল ভাগ্যের লিখন। শহীদ মরহুম নিজের অবর্তমানে পিতা মুকাররম মাস্টার মুনাওয়ার আহমদ সাহেব, ওকারার এল প্লট জামাতের প্রেসিডেন্ট, এবং মা শামসাদ কওসার সাহেবা ছাড়াও তার সহধর্মিনী ফারজানা ইরাম এবং তিনজন ছোট শিশু সন্তান, যথাক্রমে ৬ বছর বয়স্ক কামরুসালাম, ৪.৫ বছর বয়স্ক বদরুসালাম এবং কন্যা স্নেহের সেহেরকে রেখে গেছেন, যার বয়স ১ বছর ৬ মাস। শহীদ মরহুমের ৪ ভাই রয়েছেন, যাদের মাঝে একজন হলেন রিসার্চ সিলে কর্মরত মুরব্বি সিলসিলা জনাব জহুর ইলাহি তৌকির সাহেব, আরেক ভাই হলেন মুরব্বি সিলসিলা হাফেজ আনোয়ার সাহেব, তিনিও পাকিস্তানে কর্মরত আছেন। এছাড়া আরও দুই ভাই আছেন, যাদের একজন লন্ডনের অধিবাসী এবং অন্যজন আছেন রাবোয়াতে। তার তিনজন বোন রয়েছেন, যাদের মাঝে একজন যুক্তরাজ্যের ম্যানচেস্টারের অধিবাসী, তিনি জিশান খালেদ সাহেবের সহধর্মিনী, আরেকজন কুয়েতে আছেন, তৃতীয় জন লন্ডনে থাকেন। আল্লাহ তাআলা শহীদ মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, জান্নাতুল ফেরদৌসে তাকে উচ্চ স্থান দান করুন। শহীদের নিষ্পাপ শিশু, সহধর্মিনী, পিতা মাতা এবং সকল আত্মীয় স্বজনের স্বয়ং আল্লাহ তাআলা সাহায্য ও তত্ত্বাবধান করুন। নিষ্পাপ শিশু সন্তানদের সামনে তাদের পিতাকে নৃশংসভাবে শহীদ করা হয়েছে, তাদের হৃদয়ের যে কি অবস্থা হবে আর কি অনুভূতি তা আল্লাহ তাআলাই ভালো জানেন। শহীদের ৬ বছরের জ্যেষ্ঠ পুত্র, যার চোখের সামনে হত্যাকাণ্ড হয়েছে, যে কিছুটা বুঝতে শিখেছে, বলা হচ্ছে যে সে বর্তমানে একেবারেই বাকশূন্য, আল্লাহ তালাই তাদেরকে ধৈর্য এবং প্রশান্তি দিতে পারেন, আর আল্লাহ তালাই ওই শিশু সন্তানদেরও সুরক্ষা করুন এবং শত্রুকে তাদের কর্মের সমুচিত শিক্ষা দিন। দ্বিতীয় স্মৃতিচারণ হবে ফয়সলাবাদ নিবাসী প্রিয় জুলফিকার আহমদের, যিনি শেখ সাইদুল্লাহ সাহেবের সুপুত্র। তিনি সম্প্রতি ৩৬ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজারবাইজানে একটি হোটেলে মৃত্যুবরণ করেন। তিনি আজারবাইজানে গিয়েছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের বংশে আহমদীয়তের সূচনা হয় তার পিতামহ হযরত শেখ রহমতুল্লাহ সাহেবের মাধ্যমে, যিনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সাহাবী ছিলেন, এবং হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সাহাবী হযরত শেখ ঝান্ডা সাহেবের পুত্র ছিলেন। হযরত শেখ রহমতুল্লাহ সাহেবের কাদিয়ানে মসজিদ মোবারকের সাথে লাগোয়া মুদি দোকান ছিল, আর বয়াতের পর কাদিয়ানে নিকটবর্তী নিজ গ্রাম তওয়াক্কুলওয়ালা থেকে তিনি কাদিয়ানে হিজরত করেন। একবার কেউ খলিফাতুল মসজিদ আব্বাল হযরত মাওলানা নূরুদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহুর কাছে অভিযোগের স্বরে বলেন যে মসজিদের সাথে লাগোয়া দোকান থাকা ঠিক না। হযরত মৌলভি সাহেব হযরত মসীহ মওউদ ইসলামকে এই বিষয়ে অবগত করলে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, এরা হলো আসহাবে সুফফা, আর এসব আসহাবে সুফফাকে আল্লাহ তাআলা সব দিক থেকে স্বাচ্ছন্দ্য দান করেছেন। এবং তাদের বংশধর বৃদ্ধি করেছেন। মরহুম ২০০৫ সালে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইলে বিএসসি ডিগ্রি লাভ করেছিলেন। এরপর পারিবারিক ব্যবসা পরিচালনায় ব্যস্ত হয়ে পড়েন। জাগতিক উন্নতির চরম শিখরে উপনীত হয়েও তিনি পরম বিনয় ও নম্রতার দৃষ্টান্ত ছিলেন। সকল স্তরের মানুষের সাথে তার মেলামেশা ছিল, প্রত্যেকের সাথে অত্যন্ত সম্মান ও মর্যাদাপূর্ণ আচরণ করতেন। তিনি প্রত্যেকের প্রতি নিজের ভাই ও বন্ধুর মতো ব্যবহার করতেন, অধীনস্থদের খুব ভালোভাবে দেখাশোনা করতেন এবং তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল আচরণ করতেন। দান সৎকার ক্ষেত্রে অত্যন্ত অগ্রগামী ছিলেন। এছাড়া তিনি হাসপাতাল প্রভৃতি দাতব্য কাজেও অংশ নিতেন। জামাতি চাঁদার প্রতিটি খাতে অংশগ্রহণ করতেন, বরং সেক্রেটারি মালকে স্মরণ করিয়ে দিতেন যে আমার চাঁদা নিন এবং প্রতিটি খাত সম্পর্কে অবহিত করুন। হিউম্যানিটি ফার্স্টের কাজে তিনি অনেক অবদান রেখেছেন, মানুষের বাড়িঘর নির্মাণ করে দিয়েছেন, গরিবদের বিয়ে শাদীর খরচ বহন করতেন, কারো সাথে পরিচিত হলে তার কাছ থেকে উত্তম জিনিস শেখার চেষ্টা করতেন এবং নিজের জীবনে তা বাস্তবায়নের চেষ্টা করতেন। রমজান মাসে বিশেষভাবে সৃষ্টি সেবামূলক কাজ করতেন। মরহুম এবং তার পিতামাতা বেলিজে একটি মসজিদও নির্মাণ করিয়েছেন। এটি অনেক বড় একটি প্রজেক্ট ছিল এবং আল্লাহ তাআলার ফজলে সেখানে খুব সুন্দর একটি মসজিদ নির্মিত হয়েছে। তার নামাজ সম্পর্কেও লেখা হয়েছে যে কাজ বাদ দিয়ে তিনি সময় বের করতেন, পবিত্র কোরআন তেলাওয়াত করতেন এবং নিজের জীবনকে নিয়মতান্ত্রিকভাবে সাজিয়েছিলেন। মসজিদে যাওয়ার পর যখন বিধিনিষেধ আসে তখন তার বাড়িতে বাজামাত নামাজের ব্যবস্থা ছিল। তিনি একবার ভ্রমণের জন্য মালয়েশিয়া গিয়েছিলেন, সে সময় পুলিশ জামাতের সদস্যদের আটক করে নিয়ে গেলে তিনিও কিছু সময়ের জন্য আল্লাহর খাতিরে কারাবরণের সৌভাগ্য লাভ করেন। মরহুম তার অবর্তমানে স্ত্রী এবং দুটি সন্তান ছাড়া পিতামাতা, পাঁচ ভাই এবং এক বোন রেখে গেছেন। তার মাতা আসেফা সাইদ সাহেবা ফয়সলাবাদ জামাতের লাজনার প্রেসিডেন্ট। আল্লাহ তাআলা তাদের সবাইকে ধৈর্য ও দৃঢ় মনোবল দান করুন। ডাক্তার হামেদ মাহমুদ সাহেব তার সম্পর্কে লিখেছেন যে আহমদিয়াত বিশেষত খেলাফতের প্রতি তার গভীর ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল। নিজের সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক সম্পর্কের মাধ্যমে মানুষকে সাহায্য করার চেষ্টা করতেন আর যাদের সাহায্যের প্রয়োজন হতো উৎসাহ উদ্দীপনার সাথে তাদের সেবা করা নিজের দায়িত্ব জ্ঞান করতেন। কাউকে কষ্টে নিপতিত দেখে সংগোপনে তাকে সাহায্য করাও দায়িত্ব মনে করতেন। সর্বোচ্চ নিরবতা এবং কোনো আত্মপ্রদর্শন ছাড়াই এই কাজ করার চেষ্টা করতেন। ডাক্তার মাসুদুল হাসান নুরি সাহেব বলেন, জুলফিকার অনেক পুণ্যবান, মর্যাদাবান এবং নিষ্ঠাবান আহমদী যুবক ছিলেন। তিনি বলেন, তার সাথে আমার পরিচয়ের পর থেকেই আমি তার অসাধারণ গুণাবলী, যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে ভালোভাবে অবহিত হই। হিউমিটি ফার্স্টের আহ্বানে তিনি প্রতিযোগিতামূলকভাবে আর্থিক কোরবানি করতেন। তার কোরবানির প্রেরণা এবং দানশীলতার মান অনেক উন্নত ছিল, লক্ষ লক্ষ রুপি অকাতরে দিয়ে দিতেন। এর পাশাপাশি বিনয় এবং নম্রতাও প্রদর্শন করতেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও অনুগ্রহ সুলভ আচরণ করুন। তার পিতামাতা এবং স্ত্রীকেও ধৈর্য ও দৃঢ় মনোবল দান করুন, সন্তানদের সুরক্ষা করুন এবং তার পুণ্যসমূহ অব্যাহত রাখার সামর্থ্য দান করুন। তৃতীয় স্মৃতিচারণ হল কানাডার মোকারম মালেক তাবাসসুম মকসুদ সাহেবের, যিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন। ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতা মালেক মকসুদ আহমদ সাহেব 28 মে 2010 সালে দারুজ জিকর লাহোরের সংঘটিত হামলায় শাহাদাত বরণ করেছিলেন। তার পিতা মালেক মকসুদ আহমদ শহীদ সাহেবের নানা ভূপাল নিবাসী হজরত মালেক আলী বক্স সাহেব হজরত মসিহ মওউদ আলাইহিসসালামের সাহাবি ছিলেন, যিনি হজরত মসিহ মওউদ আলাইহিসসালামের সিয়ালকোটের লেকচার শুনে বায়াত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মালেক তাবাসসুম মকসুদ সাহেব 1991 সালে জীবন উৎসর্গ করেছিলেন। 2006 সালে তাকে নাজারাত উমরে আমায় পদায়ন করা হয়। তিনি সেখানে নায়েব নাজের উমরে আমা হিসেবে সেবা করার তৌফিক পেয়েছেন। এরপর 2011 সালে তাহারিকে জাদিদ দপ্তরে তাকে আইন উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়। এরপর 2016 সালে আমার অনুমতিক্রমে শহীদদের পরিবারবর্গের সাথে তিনি কানাডা চলে যান। প্রথমে তিনি যেতে চাননি, কিন্তু আমার নির্দেশের পর চলে যান। কানাডায়ও তিনি উমরে আমা এবং জায়দাদ বিভাগ সমূহে সেবা করার পাশাপাশি নাজেম দারুল কাজা হিসেবে সেবা করার সৌভাগ্য লাভ করেছেন। মরহুম নিয়মিত নামাজ রোজায় অভ্যস্ত, নিয়মিত তাহাজ্জুদ আদায়কারী, কোরআন প্রেমী এবং খেলাফতের প্রতি গভীর সম্পর্ক রাখতেন এবং যুগ খলিফার আহ্বানে সর্বদা সাড়া দিতেন। খুবই পুণ্যবান এবং সহানুভূতিশীল মানুষ ছিলেন। মরহুম তার অবর্তমানে মা এবং স্ত্রী ছাড়াও এক পুত্র এবং 3 কন্যা সন্তান রেখে গেছেন। তার একমাত্র পুত্র ডাক্তার আথার আহমদ ওয়াকফে জিন্দেগি এবং তার জামাতা উমর ফারুক সাহেব মুরব্বি সিলসিলা। মরহুম লাহোর জেলার আমির মালেক তাহের আহমদ সাহেবের ভাগ্নে ছিলেন। তার কন্যা রাজিয়া তাবাসসুম লিখেন, তবলিগের প্রতি তার বিশেষ অনুরাগ ছিল। এক রাতে তিনি তবলিগ করতে যান, সেখানে দুষ্ট লোকরা তার উপর আক্রমণ করে বসে। সেখান থেকে কোনোভাবে তিনি প্রাণ রক্ষা করে চলে আসেন। কিন্তু সেই মারধরের একটি ঘুষি তার চোখে লেগেছিল, চোখে আঘাত নিয়েই অনেক কষ্টে তিনি বাড়িতে পৌঁছেন কিন্তু কাউকে কিছু বলেননি। কয়েক বছর পর চোখে যখন পুনরায় সমস্যা দেখা দেয় তখন ডাক্তারকে দেখালে ডাক্তার বলেন এটি পুরনো কোনো আঘাতের ফলে হয়েছে। তখন তিনি বলেন এভাবে একটি ঘটনা ঘটেছিল। যাই হোক, এ বিষয়ে তিনি আনন্দিত ছিলেন যে আমার দৃষ্টিশক্তির দুর্বলতা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের বাণী পৌঁছাতে গিয়ে হয়েছে। মালিক তাহের আহমদ সাহেব লিখেন, তাবাসসুম মকসুদ সাহেব ছোটবেলা থেকেই পুণ্য কাজের প্রতি আগ্রহ রাখতেন, সাংগঠনিক এবং জামাতি ব্যবস্থাপনার অধীনে কাজ করতেন, খেলাফতের সাথে গভীর সম্পৃক্ততা ছিল এবং জামাতের ব্যবস্থাপনার আনুগত্য ছিল তার অনন্য বৈশিষ্ট্য, অসম্ভব বিনয়ী এবং আল্লাহর উপর ভরসাকারী ছিলেন, সন্তানদের অতি উত্তম তরবিয়ত করেছেন এবং খেলাফত নিজামে জামাতের সাথে তাদের দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠা কল্পে অনেক পরিশ্রম করেছেন। নায়েব ওয়াকিলুল মাল দুই হাফেজ মোহাম্মদ আকরাম কুরাইশী সাহেব বলেন, আমার তার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্কও ছিল, অত্যন্ত নিষ্ঠাবান, বিশ্বস্ত, সচেতন, সহানুভূতিশীল, সৃষ্টি সেবার প্রেরণায় সমৃদ্ধ খিলাফতের প্রেমিক ছিলেন, খোদা তালার সত্তায় তার পরিপূর্ণ বিশ্বাস ছিল। একবার আমি দেখেছি কোনো ব্যক্তিকে আল্লাহ তালার তত্ত্বজ্ঞান সম্পর্কে বুঝাচ্ছিলেন, তখন আমি দেখি খোদা তালার ভালোবাসা এবং তার মাহাত্ম্যের কারণে বা মাহাত্ম্যের স্মরণে তার চোখ অশ্রুসিক্ত ছিল। তিনি আরও লিখেন, তার সহকর্মী আমাকে বলেছে, তিনি আমাকে বলতেন, আমার উপদেশ হলো কে কি করছে এটি দেখো না, কারো কথা শুনবে না, কেবলমাত্র নিজের ইমানের সুরক্ষা করো, খেলাফতের আঁচল ছাড়বে না, এটি ছাড়া কোথাও নিরাপত্তা নেই। খোদামুল আহমদিয়ার যুগ থেকেই জামাতের সাথে অত্যন্ত গভীর সম্পর্ক ছিল তার এবং নিজের ধন সম্পদ প্রাণ সময় এবং সম্মানের কোরবানির ক্ষেত্রে সর্বদা অগ্রগামী ছিলেন। এছাড়া টকবকে যুবক ছিলেন, সদা সোচ্চার সচেতন ছিলেন, শক্তিশালী দীর্ঘকায় ক্রীড়াবিদ ছিলেন, আর যত যোগ্যতা ছিল তা তিনি জামাতের সেবায় ব্যয় করেছেন। ছোট বয়সেই সুপ্রিম কোর্টে প্র্যাকটিসের লাইসেন্স তিনি পেয়েছিলেন, বিভিন্ন ধরনের কাজ সমাধায় তার অসাধারণ অভিজ্ঞতা এবং যোগ্যতা ছিল এবং পৃথিবীময় ভ্রমণও করেছেন। এটি নয় যে কেবল নিজ জগতেই থাকতেন, বরং সর্বদা বিনয় প্রদর্শন করতেন, কখনো স্বার্থপরতা বা আত্মম্ভরিতা তার মাঝে ছিল না। আল্লাহ তাআলা মরহুমের প্রতি ক্ষমা ও কৃপার আচরণ করুন এবং তার সন্তানদেরও তার পুণ্যসমূহ ধরে রাখার তৌফিক দিন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله إبعاد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر